সকল পীরের পীর তুমি যে রোশন জমির, তুমি সকল পীরের পীর তুমি যে রোশন জমির, তুমি সকল পীরের পীর তুমি যে রোশন জমির, তুমি সকল পীরের পীর তুমি যে রোশন জমির। খুদা ভীরুদের প্রধান তুমি গোসে আজম দস্তগীর, খুদা ভীরুদের প্রধান তুমি গোসে আজম দস্তগীর।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مدن جل داشت سوتا عشان ہم نے قائد درو شریف پاٹ کرنی الصلاة والسلام علیك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام علیك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله مدن جل داشت سوتا انوشتان فائزان بارپیر এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি বিষয় নিয়ে, গোসে পাক বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির উম্মতের প্রতি ভালোবাসা নিয়ে। অর্থাৎ ওনারা উম্মতকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কিভাবে ভালোবেসেছেন, তাদেরকে কিভাবে সেবা দিয়েছেন, তাদেরকে কিভাবে খিদমত করেছেন, সেই ব্যাপারে আসুন প্রথমেই আমরা একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক শুনি আসুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ ছাড়া কোন ছায়া থাকবে না। তিন ধরনের ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া পাবে। তো কেউ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা যারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে থাকবে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই ব্যক্তি যে আমার উম্মতের দুঃখ লাঘব করবে। দুই নম্বর হচ্ছে, আমার সুন্নতকে যে ব্যক্তি জীবিত করবে, অর্থাৎ সুন্নতকে জীবিতকারী। এবং তিন হচ্ছে, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠকারী। ইসলামী ভাইর এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসের পাকের আলোকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে, আমাদেরকে অবশ্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা উচিত। আসুন আজকে থেকে আমরা নিয়ত করি, আমরা প্রতিদিন কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করব। আসুন আমরা এখন বরকতের নিয়ত একবার পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বরাবরের মতো আমাদের সামনে নাথ হাইসনাই ভাই আছেন, মোবাল্লিগগণ আছেন দাওয়াত ইসলামের। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। প্রথমে আমাদের আলী হামজা ভাই নাথ খা হিসেবে আছেন। আলী হামজা ভাই কেমন আছেন? আপনাকে আমাদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এরপরে আমাদের সাথে আছেন আমাদের মিরাজ ভাই। মিরাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আমাদের সাথে আছে মাওলানা সালাউদ্দিন আত্তারি। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, আপনাকে অভিনন্দন আমাদের অনুষ্ঠানে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রথমে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি মানকাবাত শ্রবণ করি। জি আলী হামজা ভাই,
লাগাই বড়ি দের সে মেরে মেরা میں دیا ہے تیرے ہاتھ
প্রথমে আমি আমাদের মাওলানা সালাউদ্দিন ভাইয়ের কাছে আমি যাবো। হুজুর, আজকে যে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে উম্মতের প্রতি সহানুভূতি, অর্থাৎ প্রত্যেক নবী যেরকম তাদের উম্মতকে ভালোবাসেন, তদ্রূপ যারা নবীকে ভালোবাসেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তারাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেও ভালোবাসেন। অর্থাৎ আমরা নিজেরা উম্মত, এরপরও আমাদের একটা হক হচ্ছে যে আমাদের উপর সেটা হচ্ছে উম্মতকে, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ভালোবাসতে হবে। তো আউলিয়ায়ে কিরাম কিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণকে কিভাবে ভালোবেসেছেন, আমাদেরকে কিভাবে ভালোবেসেছেন, সেটার ব্যাপারে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন।
আলহামদুলিল্লাহ, আমরা যে নবীর উম্মত হয়েছে ওই নবীকে আল্লাহ তাআলা যে প্রশংসা গুলি করেছে,
জি,
সেই প্রশংসার মধ্যে একটা হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, যে তোমাদের কাছে, তোমাদের মধ্যে থেকে এমন একটা নবী এসেছেন, একজন নবী এসেছেন যিনি ওই উম্মতের কষ্টে অনেক কষ্ট পান,
আল্লাহ,
এবং উম্মতের প্রতি অনেক দরদী,
আচ্ছা,
অনেক দয়াদ্র, অনেক দয়ালু। এটা আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন যে উম্মতের প্রতি কত দয়ালু হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা,
জি,
মানে এটা প্রশংসামূলক বাণী আসে যে এটা এমন নবী তোমরা পেয়েছো যে উম্মতের কষ্টে কষ্ট পান, উম্মতের মধ্যে খুবই দয়ালু,
আল্লাহ।
আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসলমান কারা,
জি,
মুসলমান কারা হতে পারে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলমান সে যার হাত থেকে এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে।
আচ্ছা,
উম্মতের, উম্মতকে বাঁচাচ্ছেন,
আচ্ছা,
উম্মতকে বাঁচাচ্ছেন উম্মতের প্রতি কেমন দর। এভাবে যদি আমরা কোরআনে পাকের দিকে দেখি, কোথাও বলছেন যে তোমরা উম্মতের কোন মুসলমানের গীবত করিও না, গীবত করা মুসলমানের ভাইয়ের মাংস খাওয়ার মতো। অনেক আছে গীবতটা কি, অনেকে সামান্য কারোর দুস্থতি যেটা আছে সেটা মানুষের অন্যের কাছে
প্রকাশ
করা, যেটা শুনলে যার দুস্থতি বর্ণনা করে তা সে কষ্ট পাবে, আর যদি সেটা মিথ্যা হয় তা তো অপবাদ। এখন কেউ মনে করেন মেরাজ ভাইয়ের আমি কোন একটা দুষ্টুটি দেখেছি, এখন আমাকে মানা করা হয়েছে যে এটা যদি কাউকে বলি এটা বিপদ হবে, মন তো মানে না, এখন সেটার মধ্যেও সেটার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল্লাহ, হে মুমিনগণ তোমরা অতিরিক্ত ঘুমান থেকে বেঁচে থাক। কেউ আছে এমনি চলাফেরা করতেছে, অভ্যাস হচ্ছে কি নিজের দোষটা তো দেখানো, মুসলমানদের দোষ খোঁজা, আল্লাহ তাআলা হুকুম দিয়ে ওয়ালা তাজাসসু, যে কারোর দোষ ত্রুটি অন্বেষণ করা, কতটুকু একজন মুসলমানের মানে দান মূল্যায়ন আল্লাহ এবং রাসূল দিয়েছেন আমাদের।
জি আচ্ছা,
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের মুসলমানের মর্যাদা তুলে ধরতে ধরতে এমন পর্যায়ে এক পর্যায়ে এভাবে এরশাদ আছে, খানে কাবাকে এটা সম্মান, যেদিকে চিন্তা করা এগুলি কি
নিষেধ,
এটা সম্মান কত দূর, এটা কেবলা কত দূর, এত দূর থেকে অসম্মানমূলক কোন কাজ যদি করে তাহলে এটা মুসলমানের অন্তরে আঘাত লাগে, এটা কেমন সম্মানে। এই খানে কাবাকে লক্ষ্য করে একজন মুসলমান তোমার ঘর তোমার থেকেও বেশি, আমাদের মুসলমানদের কতটুকু, এটা যারা বুঝতে পেরেছেন তারা উম্মতের কল্যাণ কামনা এই জন্য করেছেন, কারণ আল্লাহ তাআলা সন্তুষ্টি যেটা সেটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টির মধ্যে পাওয়া যায়।
জি,
কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা, আমি আপনাকে এমন দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তো আল্লাহ রাসূলের সাথে আমি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হই ততক্ষণ পর্যন্ত আমার কোন একজন উম্মত জাহান্নামে থাকবে, উম্মতের। তো আল্লাহ রাসূল সন্তুষ্ট হবে হলে আল্লাহ তাআলা খুশি হন। এই জন্য কখনো জিব্রায়িল আলাইহিস সালামের এভাবে বাণী পাওয়া যায় যে আপনার উম্মত কোনো একবার দর্শন পড়ে তাহলে আমি আপনার উম্মতকে উলসরাকে আমার পাখা দিয়ে পার করাবো,
পার করাবো।
এটা কেন, যে উম্মতকে ভালোবাসে, উম্মতের কোনো কিছু যে এরকম বলে যে আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে, আল্লাহ রাসূল খুশি, আল্লাহ খুশি হবে। এভাবে যদি আমরা যদি আসি ওয়াইস করানি রাজি আল্লাহ তাআলা আনহু, উনি সাহাবিয়াতের মর্যাদা অঞ্চল করতে পারেন কিন্তু ওই যুগের ছিলেন।
জি,
ওনার মাধ্যমে উনি এত বেশি ইবাদত করতেন এবং আশিক রাসূল ছিলেন, উনি রাতে উঠে কার জন্য ক্ষমা চাইতেন,
উম্মতের জন্য,
উম্মতের জন্য। এবং ওনার উসিলায় এক বিশাল একটা উম্মতের অংশ আল্লাহ তাআলা ওনার উসিলায় ওনার দোয়ার উসিলায় উম্মতকে বাঁচালেন। এভাবে আস্তে আস্তে আমরা আজকে আলোচনা হতে গেছে ফাজ রাজি আল্লাহ তাআলা ওনারাও এটা কি গ্রহণ করেছেন। এবং শেষ পর্যন্ত একটা জিনিস যেটা মূল জিনিস আমাদেরকে হাদিসে বা আখের মধ্যে যেটা ইরশাদ করেছেন, আর দিনু আন নসিহা, দিন হচ্ছে কি কল্যাণ কামনার না, দিনটা পুরোটা কি অপরজনের কল্যাণ কামনার। এখন এটা যেভাবে হোক একজন মুসলমানের সার্বিক কল্যাণ কামনা করা এটা দিনের মধ্যে। আমি দিনদার হতে হলে আমি একজন প্রকৃত মুসলমান যদি হতে চাই তাহলে আমার আমাকে আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কল্যাণ কামনা করতেই হবে। আমার দ্বারা যদি উম্মতের কিনা হয় কল্যাণ করতে না পারে তাহলে আমার প্রকৃত ইমানের যে স্বাদ, ইমানের যে চাহিদা, যে দাবি, এটা আমি পূরণ করতে
পারবো না। জি জি,
তো এটাই আমাদেরকে আজকে যে বিষয়টা মাশাআল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে এটা আমরা আল্লাহর ওলিদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গোসে পাক রাদি আল্লাহ তাআলা আনহু উনি ছোট কাল থেকে এবং উম্মতের কল্যাণ কামনা, এবং উনি তো মাদারজাত ওলি হিসেবে আমরা জানি এবং মায়ের গর্ভে থাকতে কোরআন পাক হেফজ করেছেন 18 বার,
যেটা আমরা শুনেছি।
তারপর প্রথম যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকে
রোজা,
রোজা,
রোজা।
ও আল্লাহর মকবুল বান্দা শুরু থেকে, কিন্তু ওরা উম্মতের জন্য
জি
কি করেছেন, সাধনা করেছেন। তাই সাধনা করতে গিয়ে আমরা জেনেছি যে হুজুর গোস বাগ শাহিসা বাগদার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় খাবারের দুর্ভিক্ষ চলছিল বাগদাদের মধ্যে, উনি চলে গেছে একটা জঙ্গলের মধ্যে, জঙ্গলে গিয়ে দেখলেন সেখানে ওই গাছের পাতা ঘাস এগুলি সারা কোনোখানে ছিল না। ওখানে গেলেন যে পূজার সহ্য হচ্ছে না, ওখানে গিয়ে এগুলি মানে খুঁজে খুঁজে এগুলো খাবেন, গিয়ে দেখলেন এখানে আরো অন্য কেউ সেখানে এগুলি অবস্থান করছে, এগুলো খাচ্ছে। উনি প্রচন্ড পূজার টাকা সত্ত্বেও সহ্য করতে পারছেন না, সেখানে গিয়েও না এখানে আমার অন্যরা
খাচ্ছে
আছে, আমি তাদের জন্য ছেড়ে দিয়েছি, নিসার করে দিয়েছি। কেমন তারা আল্লাহর ভেলায়ত নিয়ে দুনিয়াতে এসেছেন, এরপরে উম্মতের কেমন দাঁড়া
মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সালাবদিনের কাছ থেকে খুবই সুন্দর মাদানী পুলিশ শ্রবণ করছি, ইনশাল্লাহ আবার শুনবো। আমি মিরাজ ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আউলিয়ে কিরামের মাধ্যমে যে আল্লাহ তাআলা মানুষকে অনুগ্রহ করে থাকেন সেটা কিভাবে, এটার ব্যাপারে যদি আপনি আমাদেরকে কিছু বলেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক উপায়ে আমাদের উপর দয়া করেছেন, আর আমাদের উপর সবচেয়ে বেশি দয়া করেছেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, এর উম্মত বানিয়ে। এর চেয়ে বড় দয়া আর কিছু নয় আলহামদুলিল্লাহ। এরপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সাদেকায় আল্লাহ তাআলা আমাদেরকে আরো অনেক অনেক অনুগ্রহ দ্বারা আমাদের উপরে দয়া করেছেন। যেমন আমরা কোরআনুল কারিমের যদি সুরা ফাতিহা, যেটি কোরআনুল কারিমের মা বলা হয় সুরা ফাতিহাকে, এবং শিফার দোয়া বলা হয়, এই কোরআনুল কারিমেতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছে। এবং কাদের উপর অনুগ্রহ করেছে, কাদেরকে অনুসরণ করলে আমরা সঠিক পথে থাকব, এছাড়া আর উম্মতের প্রতি যে আল্লাহ তাআলা কিছু মকবুল বান্দা পাঠিয়েছেন, যারা মকবুল বান্দারা আমাদের জন্য দয়া করবে, অর্থাৎ আমাদেরকে যারা সাধারণ মানুষ রয়েছে তারা যদি পথভ্রষ্ট হয়ে যায় বা পথ খুঁজে না পায়, তাদেরকে পথের দিশারি দেখানোর জন্য কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মকবুল বান্দা দুনিয়া রয়েছে, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা ওই সাধারণ বান্দাদেরকে পথ দেখায়। যেমন আমরা সূরা ফাতিহা যদি আমরা পড়ি, বিসমিল্লাহি রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর প্রতি যিনি মালিক ও সমস্ত জগৎ দাসীর, আর রহমান রহিম, পরম দয়ালু ও করুণাময়, মালিক ইয়ামুদ্দিন, প্রতিদান দিবসের মালিক, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা সাইন, আমরা যেন তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। তো এখানে আমরা এই যে চারটি আয়াত, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এই তাফসীরকারগণ বর্ণনা করছেন, এই আয়াতগুলো আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলা কিভাবে প্রশংসা করব সে ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন এবং অনুগ্রহ করেছেন কাদের মাধ্যমে। পরবর্তী আয়াতে বলছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য তাফসীরকারগণ যে টিকার মধ্যে বয়ানের মধ্যে এইগুলো আল্লামা ইকরামরাও বয়ান করছেন যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে আমাদেরকে সোজা পথে পরিচালিত করার জন্য। এখন আমরা কোন সোজা পথে চলবো, কোন সেই সোজা পথ আমার জন্য আসানি হবে, কোনটি উম্মতের জন্য দয়া হচ্ছে, তো আল্লাহ তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ পরবর্তী আয়াতেও কিন্তু আমাদেরকে ওই আয়াতের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় বলে দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে ওই আয়াতও ইরশাদ করে দিয়েছেন এবং তাফসীরকারগণও এই বিষয়টাকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, তাদের পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। এখন আমরা এরপর আয়াতে কি ইরশাদ করলো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদালিনা মিনহুম, তাদের পথে নয় যাদের উপর গজব নিপিত হয়েছে এবং পথ ভ্রষ্টদের পথেও নয়। তো এখানে আল্লাহ তাআলা তাদের পথেও নয় এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথেও নয় এটাও শিখিয়ে দিয়েছেন। তো তাফসীরকারগণ বর্ণনা করতেছে তাদের পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, যে আল্লাহ তাআলা আমাদের উপর কিভাবে অনুগ্রহ করেছে। আজকে যদি আমরা দেখি পুরো ভারতবর্ষে, আজকে ভারতবর্ষে কোনো মুসলমান ছিল না, আলহামদুলিল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির ওখানে তাশরিফ আনার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ওখানে উম্মতের প্রতি দয়া হয়েছে, ওনার মাধ্যমে মানুষ ইসলাম পেয়েছে, হেদায়েতের রাস্তা পেয়েছে, আল্লাহ তাআলাকে চিনার এবং আল্লাহ রাসূল মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে চিনার একটা ব্যবস্থা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তো দ্বীন কায়েম করার জন্য যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন, যখন আখেরি নবীর শেষ নবীর তাশরিফ নিয়ে এসেছেন এবং এরপর আর কোন নবী রাসূল আসবে না, তখন আউলিয়া কিরামদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং এর মধ্যে আলহামদুলিল্লাহ কিছু ব্যক্তিবর্গ আছে যারা ইলম অর্জন করে এবং তাদেরকে আলেম, তো আলেমরা বয়ান করে আমাদেরকে পথ দেখাচ্ছে। তো সেখানে আলহামদুলিল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি আলেমের জন্য ছিলেন, সুফিও ছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর মকবুল বান্দাও ছিলেন, তিনার উসিলাই আলহামদুলিল্লাহ ভারতবর্ষে আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর দয়া করেছেন, যে আলহামদুলিল্লাহ অনেক মুসলমান করেছেন। এবং আমাদের এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আসার কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার হয়েছে। তো
আল্লাহর সাথে সাথে বুজুর্গানে কিরাম তো পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করেছে সালাদ, এবং সাহাবায়ে কিরামও তো সফর করেছে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে আছে যে যার সার্বভৌম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের মধ্যে তিনি ভাষণ দিয়েছেন যে আমার পক্ষ থেকে হলে একটি বাণী হলেও পৌঁছিয়ে দাও। তো এখন বলা হচ্ছে যে যে সকল সাহাবি সেখানে উপস্থিত ছিলেন, ওনারা যারা ঘোড়ার উপর ছিলেন তারা ঘোড়া থেকে নামেননি, তারা সেই ঘোড়াটা নিয়ে যেদিকে মুখ ছিল
সেদিকে
দৌড় দিয়েছেন, সফর করেছেন যে ইসলামকে প্রচার করার জন্য, যারা যে অবস্থায় ছিলেন, অর্থাৎ ইসলামটাকে পুরো বিশ্বের মধ্যে সাহাবায়ে কেরামের মাধ্যমে সফরের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহর ওলিদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
সেভাবে দেখেন সালাউদ্দিন ভাই বলেছেন যে আল্লাহর ওলিরা চাইলে তো তারা তাদের ইবাদত করতে পারতো, আল্লাহ তাআলাকে রাজি করতে পারতো, তারা কেন এত কষ্ট করে এত দূর থেকে সানজিদ থেকে ভারতবর্ষে কেন আসবে, তারপরে ইয়মান শরীফ থেকে কেন বাংলাদেশের জমিনে আসছে। তো তারা আল্লাহ তাআলার দয়ায় যে তারা আল্লাহকে তো রাজি খুশি করে ফেলেছেন, কিন্তু
উম্মতের প্রতি দয়া করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, পথ দেখানোর জন্য তারা নিজেকে কুরবানি দিয়েছেন এবং খেদমত করেছেন। আর এর উসিলায় জারি আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আজকে আমরা পথ খুঁজে পেয়েছি, তা আল্লাহ তাআলার যে পথের উপর আমাদেরকে চলার জন্য সূরা ফাতিহার মধ্যে ইরশাদ করেছেন, তাদের পথে যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। তাফসীরকারগণ এই বিষয়ে আমাদেরকে বারবার এদিকে মনোনিবেশ করেছেন যে আজকে কারা কারা আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়েছে। আজকে আমরা এই আল্লাহর ওয়ালিদেরকে দেখি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর এই মাস যাচ্ছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ইসলামকে পুনর্জীবিতকারী, তিনি ইসলামকে পুনর্জীবিত করেছেন আলহামদুলিল্লাহ। তো ইসলামকে পুনর্জীবিত করার কারণে একটি উম্মতের প্রতি দয়া হয়েছেন। তো আজকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ওলিকুলের সর্দার, তিনি ওলিকুলের সর্দার হয়ে আলহামদুলিল্লাহ তিনি রুহানি যে পাওয়ার, রুহানি যে আল্লাহ তাআলা একটি ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতার বদলতে আলহামদুলিল্লাহ আজকে পুরা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা মকবুল বান্দারা একটি পথ খুঁজে পেয়েছে এবং আল্লাহ তাআলাকে রাজখুশি করার একটি মাধ্যমও খুঁজে পেয়েছে।
খুব সুন্দর মিরাজ ভাই। আচ্ছা হুজুর, আমি আপনার কাছে জানতে চাইবো যে মিরাজ ভাই একটি কথা বলেছেন, এই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন আসছে, যে বলেছেন যে উম্মতের উপকারের জন্য ওনারা বিভিন্ন জায়গায় সফর করেছেন। সাধারণত আমরা উপকার বলতে বুঝি যে আমার খুব টাকা প্রয়োজন, আমি আপনার কাছ থেকে কিছু টাকা চাইলাম, আপনি আমাকে টাকা দিলেন, আমি বিপদে পড়েছি, আপনি আমাকে সহযোগিতা করেছেন, এটাই আমরা উপকার বুঝি। শুধু কি এটাই উপকার, নাকি এটাও হতে পারে যে একজন পথভ্রষ্ট মানুষ, একজন মানুষ গুনাহ করছে, আমি তাদেরকে আল্লাহর বলিয়া তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে নেকির দিকে ফিরাচ্ছে, কেউ যদি জাহান্নামের পথে থাকে তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসলো, এটাই তো উপকার না? এখন
এটাও উপকার
জি,
যেটা একজন মানুষ বিপদে পড়লো
জি,
আপনি বিপদে সাহায্য করবেন, এটাও ইসলামের একটা সৌন্দর্যের মধ্যে সৌন্দর্য। এবং এটা যে হাদিস শরীফের সারমর্ম আছে, একজন যে আরেকজন ভাইয়ের সাহায্য থাকে আল্লাহ তাআলা তার সাহায্য করেন,
সাহায্য করেন জি।
তো এটাও একটা সাহায্য, আমাদের আমাদের ভাইয়ের হক
জি,
আমাদের বাবার হক, বোনের হক, আত্মীয় স্বজন মুসলমানের হক আছে, এগুলো করতে হবে। কেউ অসুস্থ হলে তাদের সেবা শুশ্রূষ সেটা আমাকে করতে হবে
জি।
কিন্তু একজন মানুষ অসুস্থ হলো, সে বিপদে পড়লো, তার সর্বশেষ কি সে মৃত্যুবরণ করবে? তাকে সাপে কামড় দিল, ওকে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, আমি দেখতে পাচ্ছি, তাকে বাঁচানোর জন্য চেষ্টা করা, এটা আমি মুসলিম হিসেবে, আমার মুসলমান ভাই হিসেবে আমার জন্য দায়িত্ব। মুসলমানরা যে কোনো মানুষই বিপদে পড়ে তার সাহায্য করা, এটা আমার দায়িত্ব। কিন্তু বাপু একটা জিনিস দেখেন, দুনিয়ার আগুনে কেউ পড়ে যাচ্ছে, আমি তাকে তুললাম, এটা কি উপকার? সে যদি পড়ে যেত তাহলে তার জানটা চলে যেত,
জানটা চলে যেত জি।
কিন্তু একজন মানুষ যদি ঈমান হারা হয়, তার আকীদা নষ্ট হয়, সে জাহান্নামে নিক্ষেপ করা আমলগুলো করতে করতে ওইদিকে যায়, দুনিয়ার এই জিনিস থেকে আখেরাতের যে কঠিন শাস্তি, এটা অনেক মারাত্মক, ভয়ানক নয়। আমাদের কোনটা প্রতি আমাদের দরদ হওয়া? একজন মুসলমান নামাজ পড়ছে না, একজন মুসলমান গীবত করছে, একজন মুসলমান মিথ্যার অভ্যস্ত, একজন মুসলমান মানুষ মুসলমানকে ধোকা দিচ্ছে, তাদেরকে ওই কাজ থেকে বিরত রাখা মানে তার কল্যাণ কামনা করা, মানে তাকে এমন এক বিপদ থেকে রক্ষা করা যে বিপদে পড়লে তাকে রক্ষা করার জন্য কেউ নেই।
আচ্ছা,
কারণ দুনিয়াতে তো কেউ বিপদে পড়লো সে সাহায্য চাইলে দৌড়ে কেউ আসলো
জি,
কিন্তু যে মৃত্যুর পর এরকম কাজ করতে হতে চলে গেল, তো আবার সুযোগ হলো না, তাহলে তার অবস্থা থাকে।
আচ্ছা, এখানে সালাউদ্দিন একটি কথা আছে যে আমরা সাধারণ মানুষটা যেটা আমাদের কনসেপ্ট, আমাদের একটু যেটা চিন্তা ভাবনা যে আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, আখেরি জামানার নবীর উম্মত হয়েছি, যে আমরা একদিন একদিন জাহান্নাম খেটে হলো মাযাল্লাহ জান্নাতে যাবই, এই জিনিসটার চিন্তা করা কেমন, বা এটা সম্পর্কে আপনি যদি কিছু বলেন? এবং ইমান হারা যেটা বলছেন, যে আমার আমার তো এখন ইমান আছে, মুসলমান সবাই মুসলমান, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ হয়তো অনেকে গুনার মধ্যে লিপ্ত রয়েছে বা নেকির কাজের মধ্যে নাই, এখন এক্ষেত্রে কি ইমান হারা হওয়ার ব্যাপারটা কিরকম?
এটা তো উলামায়ে কেরাম অত্যন্ত মারাত্মক একটা বিষয় হিসেবে উল্লেখ করেছেন, যে যার ইমান হারা হওয়ার ভয় অন্তরে নেই, হতে পারে তার মৃত্যুর তার ইমান ছিনিয়ে নেওয়া হোক, এটা কি নেওয়া হয়, তাকে কারো থেকে হা নেওয়া হয়। বালআম ইবনে বাউরা এমন পর্যায়ে ছিল যে লোহে মাহফুজে কি ছিল
সেটা দেখেনি,
মোস্তা যাওয়াত দাওয়াত এমন ছিল যে বৃষ্টির জন্য দাওয়াত হাত নামানোর পরে বৃষ্টি শেষ পর্যন্ত ইমান হারা হয়ে যায় দেখে গিয়ে। কৌসেবাক শাহী সাহেব আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন ছাত্র অবস্থায় ছিলেন, তিনজন বন্ধু এক করেছিল, এক জায়গার মধ্যে একজন আল্লাহ তাআলার বলি গোস হিসেবে প্রসিদ্ধ, তো ওখানে ছাত্রদের মধ্যে যারা বেশি যারা মাদ্রাসার ছাত্র বা স্টাডি করে তাদের মধ্যে যারা দেয়নি তাদের মধ্যে একটা কিছু অহংকার কাজ করে। তার গোস কিভাবে দেখবো, কেমন হলে দেখবো, এমন প্রশ্ন করব একজন বলল যে তার গোস কোথায় দাম দেখবো।
আচ্ছা তিনজন আব্দুল কাদের জিলানি যদি সহ ওনারা আরো দুজন,
আরেকজন বললো যে আমি তাকে দেখবো যে একটু পরীক্ষা করবে। রদি আল্লাহ বললেন না আমি এরকম তোমাদের কথাগুলো দেয়া দেবে বলে মনে হচ্ছে আমি এই কাজটা করবো না, যাবো যদি উনি আল্লাহর বলি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি ফয়েজ পাবো, আমার দয়া পাবো, আর না হয় চলে আসবেন। আমরা একজন মুসলমান ভাই হিসাবে এহতারাম রয়েছে।
জি
এখানে এখানেও কি ওই ছাত্র অবস্থা থেকে কল্যাণ কামনা, এটাও কল্যাণ কামনা যে মুসলমানদের প্রতি ভালো ধারণা, সে দাবি করেছে আমি দেখতে পারি আমার তো এরকম অশোভনীয় কথা বলা আমার উচিত
নয়।
গেলেন সেখানে গিয়ে যে প্রথম জন যে বলে তার এগুলি আমি এমন প্রশ্ন করব, উনি ওলি ছিলেন, উনি এগুলি অন্তরের কথা জেনে ফেলেছেন এবং প্রশ্ন বলেছে উত্তর দিয়েছেন এবং শেষ পর্যন্ত বলেছেন যে মানে তোমার ইমানের উপর নিতে হবে। উনি এত বড় আলিম হয়েছে যে ওনার সামনে বিভিন্ন ধর্মের বিভিন্ন মাঝহাবের যারা ইসলাম বিপক্ষে এরা এসে ওনার সাথে কথা বলে বলতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত ওনার ইমানটাই চলে গেল। ওই যে এই জন্য আপনি যে বলছেন যে এটা কি আমাদের ভয় থাকা উচিত, ভয় থাকা উচিত
পাশাপাশি
এবং নফসের উপর ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলেন যে এভাবে এই ধরনের কথা বলে যে না আমার তো আমি তো পাক্কা ইমানদার আমাকে কেউ কিছু করতে পারবে না, এটা এটা হচ্ছে সে ধোকা খেলো নফসের নফসের উপর ভরসা করা মানে একটা বড় ধোকাবাজের উপর কি ভরসা করলো। এটা বলতে গেলে আল্লাহ তার রহমতের উপর সবসময় নজর রাখা যায়। আমার দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, এটা দোয়া নিজেও করেছেন করেছেন আমাদের শিক্ষা দিয়েছে যে ইমান হেফাজতের ব্যাপারে আমাদেরকে সর্বক্ষণিক আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে।
জি আমাদেরকে কয়েকটি কল শুনে দিন। মাদানী চ্যানেল থেকে নাচ শোনাবো। জি ইনশাআল্লাহ।
আমি ঢাকা থেকে বলছি, আপনাদের অনুষ্ঠান ফাইজান বরকুল মাশাআল্লাহ অনেক সুন্দর, আমি অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি। আজকের বিষয়ে যা নেওয়া হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর। আমি নাজকে ইসলাম ভাইকে অনুরোধ করব ভারতে আপনার জিনাই রহমতুল্লাহ মানকাবাদ শুনিয়ে দেওয়ার জন্য।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে মানকাবাদের গোছে আজমা শোনাবো। জি আলহামদুলিল্লাহ ভাই, একটি মানকাবাদের গোছে আজম শুনিয়ে দিন আমাদেরকে
দর্শকদের জন্য। আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, ওলি দিগর তাজমহারাজ, লোমোদের সালাম খানি, লোমোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, কৃপা করে রাখো মুদের লাগ, ওহে কুতুবে রাব্বানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, আউলিয়াদের দরব তুমি বসে আজম দস্তগীর, আউলিয়াদের দরব তুমি বসে আজম দস্তগীর, সুফিগণের ইমাম তুমি বস
আপনি যদি এই ব্যাপারে আমাদেরকে বলতেন যে গোসল পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি ওনার ব্যক্তি জীবন অর্থাৎ সারা জীবনে তিনি কিভাবে মুসলমানদের সহযোগিতা করেছেন, মানুষের উপকার করেছেন?
সর্বপ্রথম তো যে জিনিসটা ওনার মানে মুসলমানদেরকে মানুষদেরকে সর্বাপেক্ষা যেটা উপকার সেটা হচ্ছে মুসলমানদের ঈমান হেফাজত করা।
জি,
ওই সময়টা এমন ছিল গোসফাক রাদি আল্লাহ তাআলা আনহু ছোটবেলার একটা ঘটনা এভাবে রয়েছে। উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোথাও এক জায়গার মধ্যে একদম বৃদ্ধ অত্যন্ত একদম দুর্বল ক্ষীণ রাস্তার পাশে পড়ে আছে, উঠতে পারতেছেন, একদম শক্তিহীন ক্ষীণ হয়ে গেছে। তো গোসফাক রাদি আল্লাহ তাআলা ওনার দয়া এসে গেল, উঠতে পারতেছেন সাহায্য করার জন্য। উম্মতের কল্যাণ কামনাটাও একদম মানুষের সুরতে ছিল, ধরা সাজে একদম সবল হয়ে গেছে, একদম যুবকের মতো হয়ে গেছে।
আচ্ছা,
মনে হঠাৎ করে আছে যে গেলে ব্যাপার, আসলে আমি মানুষের সুরতে ইসলাম, আজকে ইসলামের অবস্থা এরকম, আপনার ছোঁয়ায় ইসলাম আবার এরকম হবে এবং শক্তিশালী হবে। তো গোসফাক রাদি আল্লাহ তাআলা সবচেয়ে বড় উম্মতের জন্য যে কল্যাণ করে গেছেন, যে ওই সময় যে ফিতনা দিয়ে মুসলমানদেরকে ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছিল, ওইটা থেকে মুসলমানদেরকে নাজাত দিয়েছে। এর সাথে বড় কল্যাণ আর কি হতে পারে? ওনার ওসিলায় এখনো পর্যন্ত দিন জিন্দা রয়েছে, এবং এই জন্য ওনাকে মুহাইয়্যিদ্দিন বলা হয়, দিনকে জীবিত করা।
জি,
দিনকে জীবিত করা, দিনের কে শক্তিশালী করা, এটা হচ্ছে অনেক বড় আমাদের জন্য উপকার করেছেন, উম্মতের জন্য কল্যাণ করেছেন। পাশাপাশি গোসফাক রাদি আল্লাহ তাআলা আনহুর ঘটনা যেটাই আপনি নেন, আর ওনার নাম হচ্ছে গোস, সাহায্যকারী।
জি,
এখন হামজা ভাই যে না পড়লেন দস্তগীর, এটা সাহায্যকারী, উনি তো অনেকে ওয়াস ওয়াস আসতে বা কমান্ডার আসতে, তা সাহায্যকারী তো আল্লাহ,
আল্লাহ
এখন উনি কিভাবে সাহায্য করেন? এটা হচ্ছে হচ্ছে যেমন মেরাজ ভাই আয়াত পাঠ করলেন হিদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদতে তোমার কাছে সাহায্য চাই। এই অর্থ যদি শুধু এটাই হয় তাহলে দুনিয়াতে আমরা কোনো কিছুর ব্যাপারে, কারণ এখানে মৃত্যুর আগে পরে কোনো কিছু খাস করেন না, সাহায্য শুধু তোমার কাছে, তোমার কাছে আল্লাহ ছাড়া কারো সাহায্য চাইতেই পারবো না। এখানে অর্থটা হচ্ছে এই আল্লাহ তাআলা যে সাহায্যটা করেন, আল্লাহ তাআলা নিজস্ব ক্ষমতা, কেউ দেন নাই, উনি কারো মহতাজ না। আমরা আমার কাছে শক্তি রয়েছে, একজন দুর্বল মানুষকে আমি সাহায্য করতে পারি, সে পরে যাচ্ছে তাকে উঠাতে পারি, তা আমার কাছে শক্তি রেখে দিয়েছে
আল্লাহ তাআলা।
তাহলে আমি মহতাজ, আমি মহতাজ যে হয় সে খোদা হতে পারে না। আল্লাহ সামাদ, আল্লাহ কারো মোকাফিক কি না, তো আল্লাহ যেহেতু কারো মোকাবেক নন, বান্দা যে সাহায্য মোকাবেক কি, তাহলে এটা পার্থক্য হয়ে গেল। সুতরাং এই ওয়াস ওয়াসাটা দেয় অনেকে যে আল্লাহর ওলিরা কিভাবে সাহায্য করে, তাদের কাছে আমরা সাহায্য চাইবো কেন? একটু ওয়াস ওয়াসা যেন, এটা যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় যে কোন মানুষ যেটা, এটা একটা সাধারণ মানুষ যদি কাউকে সাহায্য করে, এটা নিজের শক্তি দিয়ে যদি মনে করে যে এটা কেউ আল্লাহ তাআলা দেন না, কেউ দেন না, আমার নিজের শক্তি আমি করতেছি, তাহলে এটা তো তখনই চলে গেছে, এটা আল্লাহর ওলি হতে হবে না।
আমার একটি কথা মনে পড়ে গেছে যে একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলাহির একটি কাহিনী, ওনাকে হযরত সৈয়দুনা আব্দুল লতিফ রহমতুল্লাহ তাআলাহি, পাকিস্তানে ওনার মাজার শরীফ আছে, সাইবেন শরীফ বলা হয় জায়গাটাকে। তো উনি উনি এক রাতে আল্লাহর ওলি হয়েছেন, এক রাতে বেলায়েত প্রাপ্ত হয়েছেন। যেমন আমরা কিতাবের মধ্যে পড়েছি যে খিদমতে খোদা মিলে, আমি যদি আমরা যদি কাউ কারো খিদমত করি, এই যে আপনারা বলছেন যে গোসু পাক রহমতুল্লাহ আলাই বা বুজুরগান দিন মানুষের উপকার করার চেষ্টা করেছেন, তো খোদাকে তারা সেভাবে পেয়েছেন। তো সেখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তি ওই ওনার কাহিনীর মধ্যে, ওনার ঘটনার মধ্যে একজন ব্যক্তি একদিন নিয়ত করলো যে আমি যতক্ষণ আল্লাহ তালাকে পাবো না, আল্লাহ তালাকে রাজি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি কি করবো না, উনি জঙ্গলে চলে গেলেন, আমি ঘরে যাবো না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালাকে রাজি করবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমার উপর রাজি হননি। তো কিভাবে রাজি হবে? তিনি জঙ্গলে চলে গেলেন, তিনি একা নামাজ পড়তে শুরু করলেন এবং তিনি একটি মরা গাছের ঢাল দিলেন, ঢালটা নিয়ে তিনি সামনে গেড়ে দিলেন, যে বললো যে যখন এই মরা গাছের মধ্যে নতুন সজীব পাতা ঘজাবে তখন মনে করবো আল্লাহ তালা আমার উপর রাজি হয়েছেন। তিনি কি করলেন? ততক্ষণ পর্যন্ত আমি কারোর সাথে কি মেলামেশা করবো নাই বলে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে লাগলেন। তখন হযরত সাইয়েদুনা আব্দুল লতিফ রহমতুল্লাহ তাআলা সেদিকে যাচ্ছিলেন সেই জঙ্গলের পাশ দিয়ে, তো দেখলো যে এক ব্যক্তি এভাবে নামাজ পড়ছে। তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি এখানে কি করছেন? বললেন আমি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার উপর রাজি হবে না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। তো ওনার কাহিনী বললেন, এরপরে হযরত আব্দুল লতিফ রহমতুল্লাহ রায় বললেন যে তাহলে আমিও আপনার সাথে সঙ্গী হয়ে যাই, আমিও যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার উপর রাজি হবে না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। তিনিও কি করলেন? একটি মরা গাছের ঢাল নিয়ে ওনার সামনে কি করলেন। তো আল্লাহ তাআলা রাজি তাদের উপর হবে কিভাবে বুঝবেন? যদি সজীব পাতা গজায়, নতুন পাতা গজায়, তখন আল্লাহ তাআলা তাদের উপর রাজি হবেন। এভাবে তারা নিয়ত করলেন, তারা নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন প্রায় মধ্যরাত হয়ে গেছে, রাত যখন গভীর হয়ে গেছে একটি আওয়াজ আসলো, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও অথবা আমাকে এখানে মেরে ফেলো। এইভাবে কয়েকবার যখন আওয়াজ আসলো তখন আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই অন্যজন অন্য যিনি ছিলেন ওনাকে বললেন যে হুজুর চলুন, হয়তো কেউ জঙ্গলের মধ্যে কোনো মুসাফির তাদের কাফেলার কোনো লোক হয়তো বিপদে পড়েছেন, আসুন আমরা তাকে সাহায্য করতে যাই। এখন উনি বললেন যে আমি আমার সিদ্ধান্ত অনর, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার উপর রাজি হবে না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। তো আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহি ওনাকে অনেকক্ষণ বোঝালেন, কিন্তু যখন উনি ওনার সংকল্প থেকে তিনি নড়ছেন না, তখন আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই বলছেন যে ঠিক আছে আপনি থাকুন, তাহলে আমি গিয়ে দেখি। তো উনি গিয়ে দেখলেন যে একটি লোক নিচে পড়া আছে এবং একটি অট শুয়ে আছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই কি হয়েছে? তো তিনি বললেন, ওই যে দেখুন আমার কাফেলা, আমরা এক জায়গা থেকে এখানে সফর করে আসতেছি, এখন আমার ওটের খরম ভেঙে গেছে, ওটের পায়ের নিচে একটা খরম থাকে, হ্যাঁ খরম ভেঙে গেছে, এখন আমার ওটা হাঁটতে পারছে না। এখন আমার কাফেলার লোকেরা আমাকে, বিশেষ করে আমার কাফেলার আমির আমাকে নিচ্ছে না, আমাকে এখানে ফেলেই চলে যাচ্ছে। তো আমি তাদেরকে বললাম যে ভাই আমাকে একটু তোমাদের সাথে নাও, তোমাদের একটা ওট আমাকে দাও, যে আমি এখানে আমাকে তো যদি তোমাদের সাথে না নিয়ে যাও তাহলে আমাকে এখানে বনের জঙ্গলের বাঘ খেয়ে ফেলবে, তো সুতরাং আমার সাথে আমাকে তোমাদের সাথে নিয়ে যাও অথবা তোমরাই আমাকে মেরে ফেলো। এখন হযরত আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই যেহেতু উনি বিপদে পড়েছেন তাকে বললেন যে আমি যেই সিদ্ধান্ত নেই, আপনি কি সেই সিদ্ধান্তের উপর রাজি থাকবেন? তিনি বললেন আমাকে এখান থেকে যে কোনো প্রকারে বাঁচান, আমি সিদ্ধান্তে রাজি আছি। তো আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই দৌড়ায় দৌড়ায় দৌড়াতে দৌড়াতে তিনি কি করলেন, কাফেলার কাছে গেলেন এবং আমির সাহেবকে বললেন, হুজুর একটু থামুন, আমার একটি কথা আপনি শুনুন, যদি আপনার ভালো লাগে তাহলে সেটা আপনি গ্রহণ করবেন, অন্যথায় আপনার যেটা মর্জি সেটা। তো তিনি বললেন যে বলুন, বললেন যে এই লোকটা আপনাদের আপনাদের সাথে সাথে। তিনি বললেন ঠিক আছে, বলে ওটের খরম ভেঙে গেছে, তো যেহেতু তার ওটের খরম ভেঙে গেছে তো আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, মাশওয়ারা দিচ্ছি যে আপনাদের তো সফরের মধ্যে পাথেয় দরকার, খাবার দরকার, আপনার তাড়াটা জবাই করে দিন, সেখানে যে মাংসগুলো হবে সেই মাংসগুলো দিয়ে আপনাদের পথ খরচ হয়ে যাবে, তার বিনিময়ে আপনারা তাকে একটা ওট দিন যাতে আপনাদের সঙ্গী হয়ে আপনাদের সঙ্গী আপনারা আবার ঘরে ফিরতে পারে, এবং সাথে সাথে আপনারা কি করবেন, একটা ওটের এতগুলো মাংস একজন নেওয়া সম্ভব না, আপনারা অল্প অল্প করে সবাই অল্প অল্প করে নিন, এবং যদি কিছু মাংস বেঁচে যায় শেষে বাড়ি ফেরার পরে তাকে কিছু দিয়ে দিন। এখন কাফেলার আমিরের কিন্তু একটু লোভ চলে আসলো, যেহেতু পথ খরচের ব্যাপারে তাকে একটা ইয়া দেওয়া হলো, তিনি রাজি হয়ে গেলেন। আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই কাফেলার লোকেরা সহ সেই ওটটিকে জবাই করলেন, মাংস যেভাবে যেভাবে করতে হয় এভাবে করে তাকে সফর করে দিলেন। প্রায় ভোরের কাছাকাছি সকাল হবে এরকম, আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই তাদেরকে রওনা করিয়ে দিয়ে জঙ্গলে আসলেন, দেখলেন যে ওই ব্যক্তি যিনি যাননি উপকার করার জন্য, তিনি নামাজই পড়ছেন, তার যেই ঢাল মরা ঢাল মরা ঢাল রয়ে গেছে, কিন্তু যেই ঢালটি আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই গেড়েছিলেন সেই মরা ঢালের মধ্যে সজীব পাতা এসেছে। তো এ থেকে আসলে বোঝা যায় যে খিদমতে খোদা মিলে, আল্লাহ তাআলার যে আপনি যে বললেন না কোন একজন ডাক্তার বলুন তার কাছে মুসিবত নিয়ে মানুষ গেছে, এখন সে যদি এখন মানুষ আসলে সাধারণত আমাদের ডাক্তারের ফিস অনেক বেশি, ঠিক আছে, এরপরে আবার ওষুধের যে একটা টেস্টের একটা যেই ইয়াটা আসে আমাদের উপরে, এটা মনে করুন একটা তো মুসিবত রোগ হয়ে এসেছে আরেকটা, এটা আরেকটা মুসিবত, ঠিক আছে। তো এখন মনে করুন এর মধ্যে যদি সেই ডাক্তারে তাকে উপযুক্ত ভাবে অর্থাৎ যেটা যত সম্ভব যত কম এবং সাথে সাথে নিজের পকেট থেকে কিছু দিয়ে দেয়, তাহলে যে আপনি বললেন যে একটা চোখের একটা চোখের পানিও যদি তার বাইর হয় না খুশিতে শুকরিয়ার, তার জন্য আসলে আমি বলবো নাজাতের ব্যবস্থা হয়ে গেছে।
তো মানে আমির আলোচনা দামত বরকাতুল আলিয়া উনি তো আল্লাহর বলি
জি,
এবং গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই একজন মুরিদ সিলসিলার এবং পীর সাহেব
জি,
উনি ডাক্তারদের নিয়ে মাদানে মজা করেন, তাদেরকেও এই নসিহতটা করেছেন।
আচ্ছা, কারণ
যারা আল্লাহর ওয়ালি হয় না তাদের মাস্ট একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে উম্মতের দ্বার,
উম্মতের দ্বার।
আসলে ডাক্তার যে আছে, আমরা ডাক্তারের বইও আছে
জি,
ডাক্তারের বই কিন্তু আমরা পড়ে আবার আমরা নিজেরা নিজেদের চিকিৎসা করাতে পারবো না
জি,
ঠিক তদ্রুপ আমাদের কাছে কোরআনুল কারিমও আছে হাদিস শরীফও আছে, তো এটা আবার কোরআনুল কারিমকে সহজ করা হয়েছে, বুঝতে হবে আমি কতটুকু এটার উপর আমল করতে পারছি। আমাদের জিসমানি রোগ হলে আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই, ইমানি রোগ হলে আমরা কার কাছে যাই? ইমানি রোগের জন্য অবশ্যই আমাদেরকে যেতে হবে, যারা আল্লাহ তাআলার দিন ধর্ম নিয়ে আল্লাহ তাআলার দিনে খেদমত করছে তারা আমাদের রোগ ধরতে পারবে। আমরা সবাই দুনিয়ার লোভে বেশিরভাগ পড়ে থাকি, তো আমাদেরকে দুনিয়াও চালাতে হবে পরকালও আর্ন করতে হবে, পরকালের ব্যাপারে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই আমাদেরকে অবশ্যই পথ প্রদর্শকের কাছে যেতে হবে, আর গিয়ে আমাদের অবশ্যই আমাদের ইমানি রোগের চিকিৎসা করাতে হবে। এখন আমরা ইমানি রোগের চিকিৎসা না করেই কিন্তু আমরা নিজেরা নিজেদের চিকিৎসায় ব্যস্ত রয়েছি, যেটা সম্ভব না যে ডাক্তারের বই ধরে দিলাম আর আমি ওই বই দেখে আমি নিজে চিকিৎসা নিজে করলাম। তো আমাদের অবশ্যই ইমানি রোগ থেকেও সেবা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আলেমে দ্বীনের কাছে সপর্দ হওয়া দরকার, এবং পাশাপাশি সেভাবে আমলও আমাদের করা দরকার।
আজকে আমাদের বিষয় হচ্ছে উম্মতের প্রতি সহানুভূতি করেছিল রাহমতুল্লাহ তাআলা কিভাবে উম্মতের উপকার করেছেন, এবং আমরা বিভিন্ন বয়ানের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে পড়েছি যে এটা আসলে যে বুজুগানে কিরাম মানুষের উপকার করেছেন, বয়ান করেছেন বিভিন্ন বয়ানের মাধ্যমে উপকার করেছেন, বিভিন্ন ওনাদেরকে দান সৎকা করে ওনাদের উপকার করেছেন, তো এটা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর একটা দায়িত্ব অনেক সময় এসে থাকে। যেরকম একটি ঘটনা আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে যে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তো ওনাকে ওনার পীর সাহেব বললেন যে জুনাইদ তুমি বয়ান করো, জি তো বয়ান করার জন্য বললেন, তিনি এখন বয়ান করছিলেন না। কিতাবের মধ্যে এমন আছে যে একদিন কি করলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আসসালামের দিদার তিনি পেলেন, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আসসালাম ইরশাদ করলেন হে জুনাইদ তুমি বয়ান করো। এখন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কি করলেন, ফজর নামাজ পড়লেন মসজিদে এবং তিনি বয়ান শুরু করলেন। এখন কয়েকদিন পর দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মানুষ আসছে ওনার বয়ান শোনার জন্য, এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে যে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন ফজরের পরে বয়ান করেন। তো এরকম কিছুদিন পর হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাই ওনার পীর সাহেবের দরবারে গেলেন। তো পীর সাহেব বললেন যে হে জুনায়েদ, দেখার পরে যে কিতাবের মধ্যে যেভাবে আছে যে হে জুনায়েদ, আমি তো বলেছিলাম তোমাকে বয়ান করার জন্য, শেষ পর্যন্ত আল্লাহ রসুল কাজটা হলো। অর্থাৎ এভাবে বললেন যে যেটা পীরের মাধ্যমে আসে সেটা আসলে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আসে। তো দায়িত্বটা হচ্ছে এরকম এরকম, হয়তো রসুলপাক রহমতুল্লাহ আলাই জীবনের মধ্যে আছেন যে হুজুর পাক রহমতুল্লাহ আলাই জি জি
একদিন যখন শয়নে গিয়েছিল তো তিনি তো ইলম অর্জন করেছিল কিন্তু বয়ান করতো না। তো একদিন রাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম গসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘুমের মধ্যে তাশরিফ নিয়ে আসলেন। গসপাক বলতে লাগলো, হে আব্দুল কাদের জিলানী, তুমি উম্মতের ইসলার উদ্দেশ্যে বয়ানও করিও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে অনারবী আর এরা হচ্ছে আরবি, আরবীদেরকে আমি কিভাবে বুঝাবো, এদের ভাষা তো আমি বুঝতে পারবো না, সে কারণে আমি বয়ান করি না। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে তুমি হা করো। যখন হা করেছেন, হা করার পরে মুখের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতবার থুতু মুবারক দিলেন। দেওয়ার পরে এর পরের দিন আবার স্বপ্নের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাশরিফ নিয়ে আসলেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু তাশরিফ আনার পরে গসপাক রহমতুল্লাহ তাআলা আলীকে বলতে লাগলো, তুমি বয়ান করো। বলতে, আমি তো বয়ান করার সে হিম্মত পাচ্ছি না। বলতে লাগলো, তুমি মুখ খুলো। মুখ খোলার পর আলী রাদিয়াল্লাহু আনহু ছয়বার থুতু মুবারক দিলেন। তখন বলতে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাতবার দিয়েছে, আপনি ছয়বার কেন দিয়েছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি ছয়বার দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানেও হুজুর সাল্লাল্লাহু আর আলী রাদিয়াল্লাহু আনহু থুতু মুবারক স্বপ্নের মাধ্যমে পাওয়ার পরে গসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বয়ান করা শুরু করেছিল। প্রথম অবস্থায় ছোট মসজিদে বয়ান করা শুরু করেছিল, আস্তে আস্তে মসজিদটাই বড় মসজিদে পরিণত হয়েছে। যখন জায়গা হচ্ছে না তখন জামে মসজিদ হয়েছে। জামে মসজিদ হওয়ার পর যখন আরো মানুষ বাড়ছে তখন বাগদাদের ঈদগাহ মসজিদে বয়ান করা শুরু করেছে। মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লিখেছেন যে রসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন বয়ান করত, এক এক বয়ানে প্রায় 70,000 মানুষ সমাগত হতো এবং নসিহত পেত। কেউ কেউ আলহামদুলিল্লাহ গসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা শুনে, নসিহতপূর্ণ বয়ান শুনে 10 জন দাঁড়িয়ে দিত, ইয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমরা আগে ডাকাতি করতাম, আজকে থেকে 70 অন্তর তওবা করছি। এভাবে করে উম্মতের প্রতি একটা কি হতো, আর গসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাধ্যমে উম্মতের ইসলাম হয়ে যেত, তওবা হয়ে যেত। এবং আলহামদুলিল্লাহ একবার বয়ান করার সময় গসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহি হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়ে দেওয়ার পর হাতটা যখন সরালো তখন গসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহির এতটুকু হাত ভিজে গেল। তখন উপস্থিত মানুষজন জিজ্ঞেস করতে লাগলো, আপনার হাত তো শুকনো ছিল, হাত বাড়িয়েছেন আর নিয়েছেন, হাত ভিজে গিয়েছে, বলছে তোমরা নসিহত শ্রবণ করো। এটা বলে গসপাক রহমতুল্লাহ আলাইহি নসিহত করতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পর একটি কাফেলা আসলো, তারা সম্পূর্ণ ভিজা, এবং গসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলতে লাগলো, আজ আপনি না থাকলে আমরা নদী সাগরে ডুবেই যেতাম। তখন উপস্থিত সার্গিটরা জিজ্ঞেস করতে লাগলো, মাজরা কি, মানে এই এটার ব্যাপারটা কি? তখন যে বলতে লাগলো, আমরা যখন আসছিলাম আমাদের নৌকা ডুবে যাচ্ছিল। তখন আমরা বলতে লাগলাম, গসপাক আলমাদাতি আর গসপাক, আমরা যখন এই কথাটা বলছিলাম এমন সময় গসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এসে আমাদের নৌকাটাকে হাত দিয়ে তুলে দিল, তো আমরা সবাই বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে আল্লাহ তাআলার আমাদের নবী যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেমন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তেমন অলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বরকতুল্লাহ আব্দুল কাদের জিলানী।
ইনশাআল্লাহ আমরা আসবো আবারই, কিছু কল আমাদের কাছে আছে দর্শক, জি আমাদেরকে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ মাসুদ, আমি ঢাকা থেকে বলছি। আজকে অনুষ্ঠান ফয়জানের বরকতে আমার কাছে অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে বিষয় যে আলোচনা হচ্ছে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। মাদানী চ্যানেলের সকল কলাপ্রসর এবং উপস্থাপক আমার পক্ষ থেকে মোবারকবাদ। আমি নাথকা ইসলামী ভাইয়ের কাছ থেকে একটি নাচ শরীর শুনতে চাই।
ইনশাআল্লাহ আপনাকে মোবারকবাদ। জি পরবর্তী কল।
আমার নাম আব্দুল মজিদ, আমি ওমান থেকে বলছি।
ওয়ালাইকুম
আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি পরবর্তী কল।
আমার নাম হচ্ছে ওয়াদের ডাইভার থেকে বলছি। আপনাদের চ্যানেলটা ভাই আমি বড় বীর আব্দুল কাদের জিলানী অনুষ্ঠানটা আমি দেখতেছি, আর হচ্ছে আমার ছেলে সবে মাত্র ক্লাস সিক্সে পরে সে কিন্তু আপনাদের এই চ্যানেলটা হবে না, ও প্রতিদিন দেখতে আমি আমার ছেলে দেখা দেখি কিন্তু এই অনুষ্ঠান গুলো আপনাদের চ্যানেলটা ভাই আমি দেখি, ভালো লাগে ভাই আমাদের।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মোবারকবাদ। আমাদের সামনে কয়েকটি এসএমএস আছে, একজন বলেছেন যে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মানিক হুসাইন মানিকগঞ্জ থেকে, আপনাদের অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে, আমি আমার পরিবারের জন্য দোয়া চাইছি আপনাদের কাছে, আর দোয়া করবেন আমার গৌসে আজম, আমরা গৌসে আজমের যেন গোলাম হতে পারি, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। আমাদের সকলকে হুজুরে গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির সত্যিকারের আশিক, সত্যিকারের গোলাম বানিয়ে দিক, আল্লাহ তাআলা ইয়া করুক, আসানি দান করুক, এবং আপনি যে দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা আপনার জায়েজ দোয়া কবুল করে নিক। এবং আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আশা করি আপনারা ভালো আছেন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, যে জেএসসি পরীক্ষার্থী, তো তিনি এই পরীক্ষার জন্য দোয়া চেয়েছেন এবং তিনি বলেছেন যে মাদেন চ্যানেল তিনি সবসময় দেখেন এবং খুব ভালো লাগে, তো গোসে পাকের একটি মান কাবাব তিনি শুনতে চেয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। দর্শক আপনারা আমাদেরকে উৎসাহ যোগাচ্ছেন এবং আপনারা যিনি আমাদেরকে এসএমএস করেছেন যে আপনার পরীক্ষার জন্য দোয়া চাইছেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতের পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করুক। তবে একটি কথা হচ্ছে, পরীক্ষার মধ্যে অবশ্যই আমরা পরীক্ষার জন্য দোয়া করছি, সাথে সাথে আপনাকেও চেষ্টা করতে হবে পরীক্ষার ভালো ফলাফলের জন্য, এবং সাথে সাথে আমি অনুরোধ জানাবো যে পরীক্ষা যখন আপনার শেষ হবে তখন আপনি দাওয়াত ইসলামী মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, সবার জন্য
আব্দুল কাদের
ذکر رے باطن بھی ہے ظاہر بھی ہے عبدالقادر جیلانی غوثِ آزم جیلانی مفتی شرابی ہے قاضی ملت بھی ہے مفتی شرابی ہے قاضی ملت بھی ہے مفتی شرابی ہے مفتی شرابی ہے قاضی ملت بھی ہے اسرار سے ماہر بھی ہے عبدالقادر سر باطن بھی ہے ظاہر بھی ہے عبدالقادر جیلانی غوثِ آزم جیلانی پیر پیرا جیلانی
আল্লাহ বান্দারা কিভাবে হিদায়ত প্রাপ্ত হয়েছে।
আল্লাহ তাআলার ওলিদের কাজে যেটা ওলিদের কাজে হচ্ছে বান্দাদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করিয়ে দেয়। আজকের বিষয়টা তাদের সামঞ্জস্য রেখে সান্নিধ্য নিয়ে যাওয়ার জন্য অনেক দূর থেকে আমরা শুনলাম মেরাজ কোথায় ছিল থেকে মদিনা মদিনা শরীফ থেকে এখানে এখানেও একটা বিষয় আছে যে ওনাকে উপকার করেছেন।
আচ্ছা,
তুমি আমাকে আদব দেখিয়েছো, আদবের বরকত। উনি কি করলেন, তাবারুক দিলেন, ওই তাবারুক খেয়ে যে বিষয়টা যেটা আমরা স্বাভাবিক ভাবে এটা নেগেটিভ ভাবে দেখব, খাওয়ার পর তার মধ্যে যে জিনিস চলে সেটা সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, পাগল হয়ে গেছে, দুনিয়া সবকিছু কি করে দিছে
আল্লাহর রাস্তায়
দান। এরকম বলে না আমাদেরকে যে একটু বেশি দান খয়রাত করে আল্লাহ ভালো হয়ে যায়, যে
দুনিয়া সবকিছু দান করে দিচ্ছে,
নেগেটিভ। এটা হচ্ছে আসল আসল জিনিসটা দিয়েছে, তার থেকে দুনিয়া বের করে নিয়েছেন, কিন্তু এমন দিয়ে দিয়েছেন একটা বাগান ছিল এখন পুরো হিন্দুস্তান বলেন সবাই ওনার দরবারে এখনো দিয়ে হাজির দিচ্ছে। আচ্ছা, ইচ্ছা হয়েছে আল্লাহ তাআলার প্রেম মহব্বত ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা রিস্ক অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে, দুনিয়ার লোকগুলো সারা দিন দেখি মদিনা সাহেব পরে থাকবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেটা ইচ্ছা উম্মতের কল্যাণটা, এখানে থাকলে হবে না, আমার উম্মতকে তো বাঁচাতে হবে, যাও কোথাও ওখানে যেখানে কোনোদিন যায় নাই, কোন ঠিকানা বলে দিয়েছেন এই ঠিকানা মতো চলে আসছেন, এখানে এসে দিনের পথে আল্লাহ তাআলার পথে মানুষের কল্যাণ কামনা যখন চাওয়া হয় না, তখন ফুল বিছানা হয় না, কাটা বিছানা হচ্ছে, দুশ্মন শত্রু সবকিছু, কিন্তু এদেরকে ওরা যদি কাটা বিছায় আল্লাহর বলে তাদের জন্য ফুল বিছিয়ে দিয়েছে এবং তাদেরকে ছুঁড়ে নিয়ে আসলে বুকে লাগিয়েছে এবং এইরকম করে তাদেরকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছেছে। যেমন যে ঘটনা আছে যে ওই জাদুকর জাদুর মাধ্যমে ওনার ক্ষতি করতে চেয়েছিল এবং কাজা মসজিদ সিস্তি রহমতুল্লাহ তাআলা কারামতের বদলে যে কদমের মধ্যে হাজিরা দিতে হলো, যখন এখানে এনেছে তখন তো প্রয়োজন ছিল তুমি আমাকে ক্ষতি করতে, তোমাকে আজকে দেখে
সাধারণত আমরা তো এটাই করলাম, তাই না? এখন আমাদের ক্ষতি করে থাকে আমরা তার
বাসনা প্রতিবাদ প্রতিশোধ এগুলো নে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি সানজুরি রহমতুল্লাহ তাআলা দেখেন তাকে ওই জাদুঘরকে ইমানের দৌলতে দিয়ে দিলেন, তাকে বেলায়েতে দিয়ে দিলেন,
মাশাআল্লাহ।
এটা উম্মতের প্রতি কত দরদ। এভাবে আরেকবার আসলো একজন মনোমান শত্রু বগলের মধ্যে ছুরি নিয়ে, খাজা মসজিদ চিশতি সানজুরি রহমতুল্লাহ তাআলা জানতে পারলেন তার অন্তর চক্রে কেউ ছিল না, তোমার উদ্দেশ্য পূরণ করতে পারো, এমন সুন্দর ব্যবহার ওনাকে এত মুগ্ধ করলো ইসলামের ছায়াতে না, কিভাবে ইসলামের দিকে ধাবিত করছে। ইসলাম আসলে এখন বলতে হচ্ছে সেটা হচ্ছে ইসলামকে এমন ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে যে ইসলাম যেন একটা কি জঙ্গি বা এই ধরনের ইসলাম মুসলমানদের ক্ষতি করে।
আসলে সালাউদ্দিন ভাই এটা ব্যবহার হচ্ছে যে ইসলাম সবসময় ভালো ব্যবহার দিয়ে
ভালো ব্যবহার আল্লাহ বলেছেন, এটাই ছিল
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, ইসলাম সেভাবে প্রচার প্রসার হয়েছে এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেই শিক্ষা মানুষদেরকে দিয়েছেন এবং তারা সেটার উপর আমল করেছেন এবং বুজুর্গানের দিনের যে জীবনী সেটার মধ্যে সেটা পাওয়া যায়। বিরাজ ভাই এইটা ব্যাপারে সালাউদ্দিন ভাই যেটা বলেছেন যে ওনার কাছে যে প্রশ্নটা সেটা আমি আপনার কাছে করতে চাই যে বুজুর্গানের দিনের মাধ্যমে বান্দাদেরকে আল্লাহ তাআলা কিভাবে নিজের দিকে দেখেছেন বা বুজুর্গানদের কিভাবে হিদায়াত প্রাপ্ত করেছেন, মানুষ বান্দারা আল্লাহ তাআলা বান্দারা হিদায়াত প্রাপ্ত হয়েছেন।
আসলে অনেক প্রকার জারিয়া আছে যে আল্লাহ তাআলার বান্দাদেরকে হিদায়াত প্রাপ্ত করেছেন বুজুর্গানের দিনরা এক এক সিস্টেম দিয়ে, যেমন আল্লাহ দিন ভাই বলেছেন যে ওখানে এসেছে উদ্দেশ্য পূরণ করার ব্যাপারে এইভাবে তার তাসাফুর মাধ্যমে জেনে গেছেন। আবার কিছু কিছু আছে যে দিনের দাওয়াত দিয়েও তাদেরকে হিদায়াত করেছেন, যেমন গসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন ওনার এই এলাকায় একজন গরিব ব্যক্তি ওই নৌকা পার হবে কিন্তু তার কাছে টাকা নেই তো তাকে নৌকাওয়ালা পার করছে না। তখন গসপাক এমন সময় ওখানে হাজির হলো, হাজির হওয়ার পর গসপাক রহমতুল্লাহ আলাইহি কারণ জানতে চাইলে ওই গরিব ব্যক্তিতে বললো আমি গরিব বলে আমার কাছে টাকা নেই যার কারণে আমি নৌকা পার হতে পারছি না। গসপাক রহমতুল্লাহ আলাইহি এই কথাটা শুনে সাথে সাথে নিজের ঘরে চলে গেল, গিয়ে 100 দিরহাম নিয়ে আসলো, এনে সাথে সাথে ওই মাঝিওয়ালাকে দিল, বলতে লাগলো ধরো আর কোনো গরিবকে অভাবের তাড়নাই রসুলের উম্মতকে কখনো কষ্ট দিবে না, আমার রসুলের উম্মত কষ্ট পেলে আমরা কষ্ট পাবো, তো রসুলের উম্মতকে কখনো কোনো কারণে ভাড়ার কারণে কখনো কষ্ট দিবে না, এটা একটা হেদায়েত প্রাপ্ত। কারণ এই কথাটা অবশ্যই যারা শুনছে তারা অবশ্যই এখানে হেদায়েত প্রাপ্ত হয়েছে। আরেকটা জিনিস দেখলো যে একজন দর্জি বাচ্চাদের জন্য সবসময় কি করে প্রতি বছর নতুন নতুন একটা করে জামা বানায় যেটি আর কোথাও এভাবে পাওয়া যাবে না, তো বাদশার কাছে প্রতিবার বিক্রি করে। লাস্ট যখন একবার একটা জামা বানিয়েছিল সুন্দর পুঁতি দিয়ে সুন্দর কারুকাজ করে একটা জামা বানিয়েছিল, তো ওই জামাটি বাদশার কাছে নিয়ে গেল 600 দিরহাম বলেছে। তো বাদশা বলতে লাগলো যে তুমি প্রতিবারই আমার থেকে দাম বেশি নাও, তুমি প্রতিবারই কোনো না কোনো অজুহাত দেখে আমাকে দাম বেশি নাও, এটা আমি নিব না। 600 দিরহাম ওই দর্জির জন্য অনেক কিছু ছিল, সে পুরাই তার মায়ুস হয়ে গিয়েছে,
সবকিছু এটার মধ্যে
দিয়ে দিয়েছে। তখন তাসাউফের মাধ্যমে কিন্তু গসপাক রহমতুল্লাহ আলাইহি সবাই খবরে রাখেন, তো তিনিও জানতে পেরেছেন। তো যখন ওই বাদশা ওই কাপড়টি কিনল না, তখন ওই গসপাক রহমতুল্লাহ আলাইহির ঘর দিক দিয়ে যাচ্ছিল, তখন গসপাক রহমতুল্লাহ আলাইহি ও দর্জিকে ডাক দিয়ে বলতে লাগলো কই গিয়েছিলে এবং তোমার হাতে কি। তখন বলতে লাগলো আমি বাদশার জন্য এরকম একটি সুন্দর পরিপাটি করে পাঞ্জাবি বানিয়ে নিয়ে গিয়েছি, কাপড় বানিয়ে নিয়ে গিয়েছি, কিন্তু সে নিচ্ছে না, এখন আমার সর্বোচ্চ পুঁজি এখানে দিয়ে দিয়েছি। বলতে লাগলো ওইটার দাম কত, বলছে 600 দিরহাম, বলছে এটা আমাকে দিয়ে দাও। তখন দর্জি অবাক হয়ে গেল, বলতে লাগলো আপনি সাদা সিধে জীবন যাপন করেন, আপনি নর্মাল কাপড় পরেন, এত দামি গর্জিয়াস কাপড় তো আপনি পরবেন না, এটি কেন নিচ্ছেন। বলতে লাগলো আমি তাসাউফের মধ্যে জানতে পারলাম যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মায়ুস হয়ে গিয়েছে, অন্তর কষ্ট পেয়েছে, তো আমি চাই না আমার রসুলের একটা উম্মত যেন কষ্ট পায়, আমি আপনার কষ্ট দূর করার জন্য এটি কিনে নিচ্ছি। দেখেন এইভাবে গসপাক রহমতুল্লাহ আলাইহিরা এভাবে মানুষকে দিনের দাওয়াত দিয়ে কিন্তু খেদমত করেই হেদায়েত প্রাপ্ত করেছে। আবার একটি কথা এরকম রয়েছে, একজন গায়ক গান বাজনা করে, ওই গায়ক যখন গসপাক রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দিতে লাগলো, দাওয়াত দেওয়ার পরে ও বলতে লাগলো আমার আসরে মানুষ বেশি হয় সেদিন আপনার ঈর্ষা আপনার হিংসা হচ্ছে। গসপাক রহমতুল্লাহ আলাইহি হাসতে লাগলো। যখন ওই গায়কটি বৃদ্ধ হয়ে গেল, ভয়েস চলে গেল, সুর নষ্ট হয়ে গেল এবং অসুস্থ হয়ে গেল, কেউ সাহায্য করার মতো নেই, গসপাক যখন তার এই দৃশ্য দেখলো একটি সুন্দর কাপড় এবং কিছু টাকা পাঠিয়েছে, তখন সে ভাবতে লাগলো এই এই দুর্দশা অবস্থায় আমাকে কেউ হেল্প করার মতো নেই একমাত্র এই গসপাক রহমতুল্লাহ আলাইহি ছাড়া। তো তিনি ওই বৃদ্ধ বয়সে বুঝতে পেরেছে তার সে যে গসপাকের সাথে বিয়াদবি করেছে, তখন সে ক্ষমা চেয়েছে এবং তোবা করে আল্লাহ তাআলার দিনের পথে ফিরে এসেছে। এভাবে হিদায়াত প্রাপ্ত হয়েছে। মাশাআল্লাহ
মাদানী জানা দর্শক শ্রোতা, আজকে আমাদের এই অনুষ্ঠানের আলোচনা থেকে মুবাল্লিগগণের কাছ থেকে যে জিনিস যে মাদানী ফুরকান আমরা শ্রবণ করেছি তার থেকে আমরা এটা শিক্ষা পেলাম যে সবসময় আমাদেরকে মানুষের কল্যাণ কামনা করতে হবে, মুসলমানদের কল্যাণ কামনা করতে হবে। সালাউদ্দিন ভাই আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি আপনাকে এক মিনিটে শুধু একটি মাদানী ফুল আপনি মাদানী চ্যানেলের জন্য মাদানী চ্যানেলের দর্শকদের জন্য দেবেন, কি দেবেন আপনি?
তাই যে আমরা তো দাওয়াত ইসলামী এবং মাদানী চ্যানেলের আমাদের একটা মাধ্যম মানুষের কাছে সহজে পৌঁছায়।
জি
আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী ফয়জানে আউলিয়া।
জি
আউলিয়া কেরামরা যে মুসলমানদের এবং মানুষের কল্যাণ কামনা করে করে আখেরাতের কল্যাণ হোক চেয়েছেন, দুনিয়ার কল্যাণও চেয়েছেন। আমির আহলুসুন্নাহ দাওয়াত বারকাতুল আলিয়া এভাবে
জি
বিভিন্ন মাধ্যম আমাদেরকে বিভিন্ন বিভাগ দিয়েছেন, মাদানী কাফেলা বলেন, এটাও একটা আমাদের বড় আহসান না, মাদানী চ্যানেলের মাধ্যমে। আজকে চ্যানেলের মাধ্যমে কতগুলো লোভারে বসে ইলমে দিন শিখতে
পারবে,
এতে কত মুসলমানদের জন্য দরদ, এখানে না অ্যাডভার্টাইজ আছে না কোনো কিছু আছে, কিছুই নাই, একদম ফ্রিতে মুসলমানদের একটা কত বড় কল্যাণ যে এটা মুসলমানদেরকে এটা দ্বারা ইসলামের জন্য শিখবে অনেকে। শুধু এখানে এ সমস্ত ব্যবসা আলাদা, যেমন রুহানি চিকিৎসা এবং ইস্তাহার, এটা মুসলমানদের জন্য কত বড় একটা। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ইসলামের যে মৌলিক শিক্ষা যেটা মানুষের মধ্যে দরদ এবং ইসলামের আসল লোভ এটা তুলে ধরছে। আমি অনুরোধ করবো আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, যদি ওলিয়া কেরামের ফয়েজ এবং যে মুসলমানের কল্যাণ কামনার মধ্যে নিজেও কল্যাণ এর ভাগিদার হই এবং মুসলমানদেরকেও এদিকে নিয়ে আসি, দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত হই, সাপ্তাহিক ইসলাম অংশগ্রহণ করে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে দিনের খিদমত করার তৌফিক।
আমিন। জাযাক আল্লাহ সালাউদ্দিন ভাই এবং মুবাল্লিগ আমাদের মিরাজ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। লিহান ভাই আপনাকেও ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পাক দ্বারা জানা যায় যে মুচকি হাসি সেটাও সাদকা। তো মুসলমানদের এটাও একটু কল কি উপকার যে আপনি যদি কারো দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দেন, হয়তো আপনার কাছে কোনো কিছু নাই, আপনার আপনার পকেটে টাকা নাই যে আপনি তাকে টাকা দিয়ে সহযোগিতা করবেন, আপনার কাছে খাবার নাই যে আপনি তাকে খাবার খাইয়ে সহযোগিতা করবেন, শুধুমাত্র আপনি তার দিকে থাকিয়ে একটি কোনো দুঃখী পেরেশানি মানুষের কাছে বুকের দিকে তাকিয়ে আপনি একটু মুচকি হাসি দিন, ইনশাল্লাহ এটা সওয়াব আপনি পাবেন। তাদেরকে একটু বুকে জড়িয়ে ধরুন, এটা সওয়াব আপনি পাবেন। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে, দাওয়াত ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আগামীকাল পূর্বের সময় অনুযায়ী ইনশাল্লাহ আমরা আবার চলে আসবো ইনশাল্লাহ এই একই সময়ে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
তুমি সকল পীরের পীর, তুমি যে রোশন জমিন, তুমি সকল পীরের পীর, তুমি যে রোশন জমিন, তুমি সকল পীরের পীর, তুমি যে রোশন জমিন, তুমি সকল পীরের পীর, তুমি যে রোশন জমির, খুদা ভীরুদের প্রধান তুমি গোসে আজম দস্তগীর, খুদা ভীরুদের প্রধান তুমি গোসে আজম দস্তগীর।